মরি যেন ইমানিয়ে ইলাহি, মরি যেন ইমানিয়ে ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف پیو پیو اسلامی بھائرا و مادانی چینل درشک برندو درود پاکر اگنیت فضیلت و برکت روئے چھے الجامع الصغیر کتابر مدھے برنیت روئے چھے آمدر پیو نبی محبوب عربی حضور صلی اللہ علیہ وسلم ارشاد کرن তোমরা তোমাদের বৈঠকগুলোতে আমার উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত করো, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এই দুরূদ শরীফ পাঠ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে পবিত্র সফর মাস, ইসলামের বছরের দ্বিতীয় মাস সফর, এই মাস এবং আমাদের সামাজিক কিছু বিষয় যে আমাদের পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা কিছু কাজকর্ম দ্বারা অনেক মানুষকে মনে কষ্ট দিয়ে থাকি, এছাড়াও আমরা কিছু কিছু কার্যক্রমকে আমাদের জন্য অলক্ষণে মনে করে থাকি। বিভিন্ন এলাকাতে এমন লোক আছে বলে যে এই লোককে দেখে যদি সকালে আমি কাজে বের হই তাহলে আমার কাজ ভালো হয় না, এই লোকটা যদি গাছের দিকে তাকায় গাছের সব ফল মরে যায়। আছে না এরকম সামাজিকভাবে? এই যে বিষয়টা, কোন এক ব্যক্তিকে টার্গেট করা, কোন সমাজকে টার্গেট করা, কোন প্রাণীকে টার্গেট করা, এ ব্যাপারে ইসলাম কি এসেছে? এটা কি আসলে ইসলাম এটা গ্রহণযোগ্য আছে? আমরা কি ধারণা করছি? আসুন এই বিষয়ে আজকে বয়ান শোনার চেষ্টা করি। কোন এক বাদশাহ তার সভাসদর নিয়ে দরবারে বসা ছিল, এমন সময় কালো বর্ণের অন্ধ এক ব্যক্তিকে নিয়ে আসা হলো বাদশাহর সামনে। সবাই মিলে অভিযোগ করছে যে এই ব্যক্তি এমন অলক্ষণে যে কেউ যদি সকালে উঠে একে দেখে সেই দিন তাকে অবশ্যই কোনো না কোনো ক্ষতির সামনে পড়তে হয়, ক্ষতির সম্মুখীন হয়। সবাই মিলে অভিযোগ করছে। তো বাদশাহ বলল, অভিযোগ তো শুনলাম কিন্তু আমি নিজে পরীক্ষা করব। এটা বলার পর দ্বিতীয় দিন সকালবেলা বলা হলো তাকে আসার জন্য। তো বাদশাহ যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে, রাজদরবারে যাবে, তো প্রথমেই তাকে দেখল। দেখে গিয়ে সে ঘরের মধ্যে প্রবেশ করল, প্রবেশ করে প্রস্তুতি নিচ্ছে পোশাক আশাক করার, স্যান্ডেলের মধ্যে জুতার মধ্যে যখনই সে পা প্রবেশ করালো তাকে একটা পোকা দংশন করল, বিচ্ছু বিষ দায়ক। যখন সেটা দংশন করল সাথে সাথে বাদশার সুন্দর চেহারা, আলতা সুন্দর চেহারা একেবারে নীল হয়ে যাচ্ছে, সে প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। অতঃপর ডাক্তার কবিরাজ নিয়ে আসা হলো, শাহী চিকিৎসককে নিয়ে আসা হলো। তিনি অত্যন্ত দক্ষতার সাথে বাদশাহ সালামতের চিকিৎসা শুরু করলেন। কোন রকমে বাদশাহ প্রাণে বেঁচে গেল, কিন্তু তবু তাকে কিছুদিন অসুস্থতার মাঝে কাটাতে হলো। যখন সে বাদশাহ উন্নতি হলো, স্বাস্থ্য ভালো হলো, অসুস্থতা কেটে গেল, যখন দরবারে গেলেন, তখন ওই কানা কালো ব্যক্তিকে পুনরায় দরবারে নিয়ে আসা হলো যেন তাকে সাজা শোনানো হয়। কেননা অভিযোগকারীদের অভিযোগ হলো যে সে অলুক্ষণে সেই বিষয়ে স্বয়ং বাদশাহ নিজে পরীক্ষা করে নিয়েছে। যখন নাকি রাজা বাদশাহ সিংহাসনে বসলো, ওই ব্যক্তিকে, কালো ব্যক্তিকে নিয়ে আসা হলো। আনার পর তাকে তার শাস্তি শোনানো হবে যে তোমাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। ওই অন্ধ ব্যক্তিটি কান্নাকাটি শুরু করে দিল, যাহাপনা, আমাকে আমার মাতৃভূমি থেকে বিতাড়িত করবেন না, আপনি আমাকে আমার জন্মভূমি থেকে বিতাড়িত করবেন না। এই কান্নাকাটি দেখে এক মন্ত্রী পরিষদের একজনের সদস্যর, মন্ত্রীর মায়া হল। তখন ওই মন্ত্রী বলতে লাগলো, যাহাপনা, এর বিচার শুনানোর পূর্বে, সমাধান দেওয়ার পূর্বে, রায় দেওয়ার পূর্বে আমার কিছু কথা ছিল, আপনি যদি আমাকে অনুমতি দেন এবং আপনি যদি অন্যায় মনে না করেন। বলল, ঠিক আছে, বলো। তখন ওই বাদশাহকে ওই মন্ত্রী প্রশ্ন করল, যাহাপনা, আপনি অলুক্ষণে না এই ব্যক্তি অলুক্ষণে? কেননা এই ব্যক্তি যখন সকালবেলা আপনাকে দেখেছে, দেখার পর থেকে নিয়ে সে জেলে বন্দী ছিল, আজকেও তার বিপদ যে আজকেও তাকে দেশ ত্যাগ করানো হবে, তার মানে আপনাকে দেখার পর থেকে সে বিপদে ফেসে আছে। এবার আপনি জবাব দেন, আপনি অলুক্ষণে না এই ব্যক্তি অলুক্ষণে? তখন বাদশাহ বুঝতে পারল কথা সঠিক। তখন বাদশাহ সে ঘোষণা দিল যে আগামীতে তাকে কেউ যদি অলুক্ষণে বলে তাকে কঠোর শাস্তি প্রদান করা হবে। আসলে এই প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, অলুক্ষণে বলতে ইসলামী শরিয়াতের মাঝে কোনো কিছু নেই। এটা হচ্ছে অন্য ধর্ম থেকে ইনপুট করা একটি বিষয় যা অন্ধকার যুগে, আইএমএ জাহিলিয়াতের যুগে সেটা ছিল, তারা বিশ্বাস করত। তারা ভাগ্য নির্ধারণকারী তীরকে বিশ্বাস করত, পাখিকে উড়িয়ে বিশ্বাস করত, এখনো যারা জুয়ার আসরে যায় তারা এটাকে বিশ্বাস করে। অর্থাৎ ইসলাম বিরোধী যে সকল কার্যক্রমগুলো রয়েছে ওই কার্যক্রমগুলোর সাথে এর সম্পর্ক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, কাউকে অলুক্ষণে বলাতে নিঃসন্দেহে সে মনে কষ্ট পায় কিনা। গ্রামের ভাষায় আবার অনেকে বলে কাল টুট্টা, অর্থাৎ সে যে কথা বলে সেটা বাস্তবায়ন হয়ে যায়। এরকম বিভিন্ন এলাকাতে বিভিন্ন প্রবাদ আছে। তো এই কথা যখন কাউকে বলা হবে তার মন কি খুব আনন্দিত হয়, বরং কষ্ট পায়? শুনুন, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, রাসূলে মুখতাসাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা আবু দাউদ শরীফের 3597 নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি সম্পর্কে বলে যা তার মধ্যে নেই, তবে আল্লাহ তাআলা তাকে ততক্ষণ পর্যন্ত দোজকীদের পূজ, রক্ত ইত্যাদিতে ডুবিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত সে উক্ত কথা থেকে ফিরে না আসে। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি শরিয়াতের অনুমতি ছাড়া কোনো মুসলমানের মনে কষ্ট দেয়, মূলত সে আমাকে কষ্ট দেয়। যে ব্যক্তি কোনো মুসলমানের মনে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দেয় সে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কষ্ট দেয়। আর শুনুন প্রিয় ইসলামী ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু ورسوله لعنهم الله في الدنيا والآخرة والآخرة وعد لهم عذابا مهينا. كنز الإيمان থেকে অনুবাদ, যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রসুলকে দুনিয়া ও আখেরাতে তাদের উপর আল্লাহর অভিসম্পাত আর আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন, যারা আল্লাহ তাবারক ও তাআলা এবং তার রসুলকে কষ্ট দেয়। আর আমরা পূর্বের হাদিসে শুনলাম যারা কোনো মুমিনকে কষ্ট দেয় সে প্রকৃত অর্থে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, আর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় সে আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। আর কোরআনে পাকের ভাষায় আমরা জানলাম যে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ তাআলার লানত রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কি আল্লাহ তাআলাকে কষ্ট দিবেন কি না, আল্লাহর লানত আপনি চান কি চান না, আল্লাহ তাআলার লানত চান না দয়া চান? যদি লানত চান তাহলে কোনো মুসলমানকে কষ্ট দেন, আর যদি আপনার বিবেক বলে যে না আমি আল্লাহ তাআলার লানত চাই না বরং আল্লাহ তাআলার রহমত চাই, তাহলে আসুন ফিরে আসুন আমরা মুসলমানকে কষ্ট দেয়া থেকে নিজেকে বাঁচাই, এতে আমারই লাভ, আমি এতে ফায়দামান, বরং আমি অত্যাচারিত হব নির্যাতিত হব যদি আমি কাউকে সাময়িকভাবে হয়তো বা আমি ওই মুসলমানকে কষ্ট দিচ্ছি, কিন্তু চিরস্থায়ী শাস্তির দিকে আমাকে চলে যেতে হবে যদি আমি কোন মুসলমানকে কষ্ট দিই। কোন অনুষ্ঠানে গেলাম, একটা কবুতর এসে আমার হাতের মধ্যে বসলো, আমি চিন্তা করি কি এটা ভালো ইঙ্গিত, কিংবা আমি ঘর থেকে বের হচ্ছি একটা কুকুর, কালো কুকুর আসছে আমার সামনে দিয়ে, বেরোলাম কালো কুকুর ডাসলো, আমার সফরটাই মাটি, খারাপ ধারণা। আমি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি একজন লোক খালি কলসি নিয়ে, গ্রামে খালি কলসি, খালি কলসি নিয়ে যাচ্ছে, যাত্রাটাই আমার শেষ। এই যে একটা কনসেপ্ট, এই যে একটা ধারণা, এটা সম্পূর্ণ ভুল এবং শয়তানি কাজ। হ্যাঁ শুনুন, আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুভ অশুভ জানার জন্য পাখি উড়ানো, শুভ অশুভ গণনা করা এবং কঙ্কর নিক্ষেপ করে কিংবা বালির উপর রেখা টেনে এর ভবিষ্যৎ বের করা, এটা হচ্ছে শয়তানি কাজ। মেষ রাশি, বিচ্ছু রাশি, সিংহ রাশি, তুলা রাশি, হ্যাঁ মনে রাখবেন এগুলো টোটাল হচ্ছে শয়তানি কাজ, এটা হচ্ছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপর ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এটাকে ঘুরে এনে একজন গণকের কাছে যায়, তো গণকের কাছে যাওয়ার পর সে কি করে জানেন, একটা মানুষের জীবনে আপনার আমার আমাদের প্রত্যেকের এখানে আমরা যারা শুনছি প্রত্যেকের জীবনে কিন্তু কিছু আনন্দের আছে, কিছু বেদনার আছে, আছে না? মনস্তাত্ত্বিক একটা বিষয় রয়েছে, ওই বিষয়টা নিয়ে যখন নাকি কেউ পড়ালেখা করে মনোবিজ্ঞান, একটা মানুষকে দেখার পর তার ফেস থেকে, ফেস রিডিং যেটাকে আমরা বলি, চেহারা দেখে কথা বলা, এটার অভিজ্ঞতা যখন আসে তো তার কিছু বিষয়গুলো তখন বলা যায়। মনে রাখবেন আমাদের সমাজের মধ্যে যে কুপ্রথাগুলো আছে, কুকুরকে ডাকা নিয়ে টিকটিকি কথা বলে না, টিকটিকি বলেছে ঠিক, রাত্রে বেলা যদি কুকুর ডাকে বলে অলুক্ষণে আসতেছে, কাক যদি ডাকে বলে কেউ মারা যাবে, আছে না একটা এই সংস্কৃতি আসলো কোথেকে, এই যে লক্ষণে আর অলক্ষণে, লক্ষ্মীমা আর অলক্ষণী মা, এটা মুসলমানের মাঝে নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? লক্ষ্মী আর অলক্ষ্মী এটা মুসলমানের আকিদার মাঝে নাই, এটা হচ্ছে অপসংস্কৃতি। প্রিয় ইসলামী ভাইয়েরা মনে রাখবেন যেমনই ভাবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থাৎ আল্লাহ তাআলা কোন আত্মার উপর বোঝা অর্পণ করেন না তার সাধ্যের বাহিরে। আল্লামা মোল্লা জিয়ন রহমতুল্লাহ এই আয়াতের ব্যাপারে তাফসিরে আহমদিয়াতে লিখেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক জীবকে সেই বিষয়ের মুকাল্লাব অর্থাৎ দায়িত্বশীল বানান যা তার শক্তি সামর্থ্যের মধ্যে রয়েছে। সুতরাং কেউ যদি কুপ্রথার কথা মনের মধ্যে সৃষ্টি হওয়ার সাথে সাথে সেটি বাদ দিয়ে দেয় তবে তার উপর কোনো অভিযোগ নেই, কিন্তু সে যদি কুপ্রথার প্রভাবকে বিশ্বাস করে নেয়, সেই বিশ্বাসের উপর কাজ বন্ধ করে দেয় তাহলে সে গুনাহগার হবে। যেমন ধরুন কোনো কিছুকে অলক্ষণে মনে করে সফর কিংবা কাজকর্ম থেকে সে মনোভাব থেকে বিরত থাকা যে এখন আমার ক্ষতি হবে তাহলে গুনাহগার হবে। শাইখুল ইসলাম শিহাবুদ্দিন ইমাম আহমদ বিন হাজার মক্কি হাইতামি শাফি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন, শুভ প্রথা সম্পর্কে দুটি হাদিস শরীফে তুলে ধরে তিনি লিখেছেন, প্রথম ও দ্বিতীয় হাদিসের প্রকাশ্য অর্থ থেকে কুপ্রথাকে কবিরা গুনাহ হাদিসে পাকে এসেছে, কুপ্রথাকে কবিরা গুনাহ হিসেবে গণ্য করা হয় এবং এটি সমচিন নয়। যে ব্যক্তি কুপ্রথার প্রভাবকে বিশ্বাস রাখে তার জন্য এই হুকুমটি প্রযোজ্য হবে যে এটা কুফুরি, কুপ্রথাকে বিশ্বাস করে এটা কি কুফুরি পর্যন্ত পৌঁছে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা টোটালি একটি ব্যতিক্রম সম্পর্ক। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অশুভ নিদর্শন নেওয়া এটা হচ্ছে শিরিক, অশুভ ফল নেয়া শিরিক। কথাটি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইরশাদ করলেন, অতবার ইরশাদ করলেন। আমাদের প্রত্যেকেরই এরকম ধারণা সৃষ্টি হয় কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসার মাধ্যমে সেটিকে দূর করে দাও। হযরতে সাইয়েদুনা আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ হাদিস থেকে তিনি ব্যাখ্যা করেন, অশুভ ফল নেয়াকে শিরক সাব্যস্ত করা হয়েছে কেননা জাহিলিয়াতের যুগে লোকদের বিশ্বাস ছিল যে অশুভ ফলের উপর আমল করাতে তাদের উপকার হয় কিংবা ক্ষতি ও দুর্দশা দূর হয়ে যায়, অতএব তারা যখনই সেই চাহিদা অনুযায়ী আমল করে তবে যেন তারা আল্লাহ তাআলার সাথে শিরক করলো, আর এটিকে বলা হয় শিরকে খফি যা গুনাহ। যদি কেউ এই মতবাদ পোষণ করে যে উপকার সাধন ও বিপদে লিপ্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন সত্তা রয়েছে যা একটি স্বতন্ত্র শক্তি, তাহলে সে শিরিকে জলি বা প্রকাশ্য শিরিকের মাঝে প্রবেশ করলো। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া অন্য কোন শক্তি নেই যা আমাকে কল্যাণ করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া এমন কোন শক্তি নেই যে আমাকে বিপদ দিতে পারে। আল্লাহ তাআলা যদি আমার তাকদিরে লিখে থাকেন তাহলে সেটা হবে, অন্যথায় হবে না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এমনটি আইএমএ জাহিলিয়াতের যুগে এবং আরবে অনেক প্রচলন ছিল, আরবের মধ্যে এটা প্রচলন ছিল যে এই সফর মাস যখন আসত তারা এই মাসটাকে অলুক্ষণে মনে করত, ব্যবসায়িক সফরের মধ্যে তারা যেত না, এটা থেকে বিরত থাকতো। এটা দেখবেন আমাদের সমাজের মধ্যেও কিন্তু এখন আছে, জিজ্ঞাসা করে হুজুর এটা কোন মাস, এই মাসে কি বিবাহ শাদী করা যাবে কিনা, আছে না এরকম প্রভাবটা? এটা সংস্কৃতি আসলো ওই আইএমএ জাহেলিয়া থেকে, যেটা পৌত্তলিক থেকে মূর্তি পূজারীরা যে এটাকে বিশ্বাস করত, এই বিশ্বাসের সিলসিলা ধারাবাহিকতা আমাদের কাছে পৌঁছে গিয়েছে কারণ আমরা ইসলামী জ্ঞান সম্পর্কে অজ্ঞ। অজ্ঞ থাকার কারণে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ এটা আমরা জানি না। প্রিয় ইসলামী ভাইরা, এমনই একটি ঘটনা রয়েছে যে মিশরের মধ্যে একটি কুসংস্কার ছিল, নীল নদ, আপনারা এটা শুনেছেন যে ওই নীল নদের মধ্যে ওখানকার একটা সংস্কৃতি কুসংস্কার গড়ে উঠেছিল। ওই নীল নদের মধ্যে যদি প্রতি বছর একটা মেয়েকে, যুবতী মেয়েকে বলি দেয়া না হতো তাহলে ওই নীল নদের পানি প্রবাহিত হতো না। যখন মুসলমানদের আয়ত্তাধীন ওই মিশর আসলো, ইসলামী হুকুমতের আন্ডারে আসলো, ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলো, তো সেখানকার শাসক ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তো যখন ওই সময় আসলো, আসার পর ওই মিশরের নীল নদের আশেপাশের লোকেরা এসে বলল যে হুজুর আমাদের এখানকার সংস্কৃতি তো এটা, প্রথা হচ্ছে এটা, কুপ্রথা বলল না, কারণ কুপ্রথা সে বলে যে এটাকে বিশ্বাস করে না, আর যে এটাকে বিশ্বাস করে এটাকে বলে শুভ প্রথা, আমাদের প্রথা এটা। তারা বলতে লাগলো যে এখানে একটি নারীকে বলি দেওয়া হয় তার মা বাবার কাছ থেকে এনে সাজিয়ে গুজিয়ে, এরপর থেকে এখানে পানি প্রবাহিত হয়। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন না, ইসলামের মাঝে এমন কোন সংস্কৃতি, এমন কোন কুসংস্কার যেটা মানুষকে নির্যাতন করে, সৃষ্টিকে নির্যাতন করে, এমন কোন অকল্যাণকর কিছু ইসলামের মাঝে নাই। এ কথা বলার পর ওই নীল নদের পানি আর প্রবাহিত হচ্ছে না, শুকাতে শুকাতে ষোলো হাত কমবেশ নিচে চলে গেছে। একটা নদীর পানি ষোলো হাত চলে যাওয়া মানে আশেপাশে মরুভূমির মতো হয়ে যাচ্ছে। লোকজন সেখান থেকে, কারণ যারা কৃষক, কৃষি প্রধান এলাকা নদীর আশেপাশে, ওই নদীর পানি দিয়ে তো কৃষি কাজ করে। এখনকার মতো তো আর ডিপকল ছিল না তৎকালীন সময়, ওই নদীর পানি দিয়ে চাষাবাদ, তারা সেখান থেকে দূরে চলে যাচ্ছে, বাড়িঘর বসতি ছেড়ে নদীর আশপাশ থেকে। তখন হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশরের শাসক, তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন, এখানকার মানুষদের একটি ভুল কনসেপ্ট যে এটা, ভুল ধারণা এটা, কুপ্রথা এটা, যে তারা এরকম এরকম কাজ করে থাকে, আমি এটাকে বলেছি এটা অবৈধ, ইসলাম শরিয়ত বিরোধী। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন যে হ্যাঁ, আপনি যা করেছেন তা সঠিক করেছেন। ওই চিঠির সাথে একটি চিরকোট, একটি ছোট্ট লিখা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠালেন, বললেন এই লিখাটা আপনি নদীর মধ্যে দেবেন। ওই চিরকোটের মধ্যে লেখা ছিল আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু পক্ষ থেকে নদীকে লক্ষ্য করে যে হে নদী, তুমি যদি নিজে নিজে প্রবাহিত হও তাহলে হওয়ার প্রয়োজন নেই, আর তুমি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রবাহিত হও তাহলে আমি হুকুম দিচ্ছি তুমি প্রবাহিত হয়ে যাও। ওই চিঠিটা যখন নাকি নীল নদের মধ্যে নিক্ষেপ করা হলো, ঐতিহাসিকগণ লিখেছেন ওই এক রাতে ষোলো গজ পানি ওই নদীর বৃদ্ধি পেয়ে গিয়েছে, আর চিরতরে মিশর থেকে এই কুপ্রথা বিলুপ্ত হয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এগুলো শুনলাম এবং ইসলামী শরিয়তের মাঝে আমরা মনে করি, অনেকে সোয়াচে রোগ অনেক কিছু মনে করি, ইয়ারে এর আগের জামানায় কুষ্ঠ রোগ হতো না, কুষ্ঠ রোগ হলে আরেকজনের হবে, একজনের সোয়াচে রোগ বলি আমরা অনেকে, এরকম অসংখ্য মানুষের জন্য মারা গিয়েছে সেবা না পেয়ে। বর্তমান সময়ে যেই ভয়ঙ্কর ক্যান্সার কিংবা বিভিন্ন রোগগুলো হয় এ থেকে আমরা ভয় পাই। মনে রাখবেন সোয়াচে কোনো রোগ নেই, হাদিসে পাকের মধ্যে এসেছে, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সোয়াচে কোনো রোগ নেই। তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে উটের যখন রোগ হয় তখন সেটা তো সব জায়গায় ছড়িয়ে যায়, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তাহলে প্রথম উটের যে রোগ হয়েছে এটা আসলো কোত্থেকে? এটা সৃষ্টিকারী কে? আল্লাহ তাআলা, উনি সৃষ্টি করেছেন। এরকম অসংখ্য কুষ্ঠরোগী ছিল, অনেকে মনে করত আগের জামানায় কুষ্ঠরোগী, এবং এটা এক্সাম্পলও দেওয়া হয়েছে যে ছেলে কিংবা মেয়ের যখন কুষ্ঠরোগী হয়েছে মা তার সেবা করে, করে না, রক্ত লাগে শরীরের মধ্যে, ওই মার তো কুষ্ঠরোগী হয় না, অন্য কারো হয়ে যায়। তার মানে বোঝা গেল এটা সম্পূর্ণ একটি কুপ্রথা, অশুভ প্রথা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই সোয়াচে বলতে কোনো কিছু রোগ নেই, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন সেই ওই রোগে আক্রান্ত হবে। আমাদের কনসেপ্ট, চিন্তা, চেতনাকে স্থির করতে হবে, ভাগ্য নির্ধারণী দিকে অগ্রসর না হই, সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। সকল মাসকে তৈরি করেছেন কে? দিনকে তৈরি করেছেন কে? সময় বানিয়েছেন কে? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। কোনদিন শনিবার, অনেকে কয় শনিবারটা দিন, আজকে গেলে শনি লাগবো, যাইস না, বলে কি না, আজকে মঙ্গলবার দিন যাওন যাব না, কয় মুহররম মাস, সুখের মাস, বিবাহকরণ যাব না, এরকম অনেক ধারণা আছে আমাদের সমাজের মধ্যে। এগুলো সম্পূর্ণরূপে অপসংস্কৃতি, অশুভ প্রথা, কুসংস্কার। ইসলামী শরিয়তের মাঝে অশুভ বলতে কোনো কিছু নাই। মাথার মধ্যে এটা বসিয়ে নেন যে অশুভ বলতে ইসলামী শরিয়তের মধ্যে কিছু উঁচু নিচু, ধনী দরিদ্র, কালো টেড়া, এটা এমন এটা এমন, এই কানা লোকটাকে সৃষ্টি করেছে কে? আর আপনি যে নিজের সুন্দর ধলা অহংকার করছেন, আপনাকে সৃষ্টি করেছে কে? মুহূর্তের মধ্যে তো আপনাকে কুষ্ঠ রোগ দিয়ে চেহারা বিকৃত হয়ে যেতে পারে। অতএব এগুলোকে নিয়ে যেন আমরা আওয়াজ দিয়ে, কণ্ঠস্বর দিয়ে, চলার ভঙ্গি দিয়ে, হ্যাঁ, এগুলো যেন না করি। কোন প্রাণী সেটা কখনো লক্ষ্মী আর অলক্ষ্মীর নিদর্শন না। তো ইসলাম সৌন্দর্যের ধর্ম, এটার মাঝে কোনো অপসংস্কৃতি, এদিক সেদিক আঁকা বাঁকা ডান বাম, কালো ধলো উঁচু নিচু, এগুলোকে পার্থক্য করে নেয় ইসলাম। ইসলাম একেবারেই স্পষ্ট, স্বচ্ছ, সুন্দর একটি ধর্ম। কিন্তু আজকে আপনারা, আমরা যে কাজটি করছি সেটা না জানার কারণে এর মাঝে আমরা আবদ্ধ হচ্ছি। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমাদের মুসলমানদের অবস্থা হয়ে গেছে এটা, যেটা অপসংস্কৃতি বেহায়াপনা ওগুলোকে আমরা দ্রুত গ্রহণ করি, আর যেগুলো আমার স্রষ্টা দিন রাতের সৃষ্টিকারী আল্লাহ, আপনাকে আমাকে সৃষ্টিকারী আল্লাহ, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছে সেটাকে আমরা অমান্য করি। আরেকজনের অন্য ধর্মের যত সংস্কৃতি আছে না, এগুলোকে আমরা ধার করে আনতে চাই শুধুমাত্র, আমাদের অভ্যাস এরকম হয়ে গেছে, আমার নিজের সংস্কৃতিকে আমরা লালন করতে চাই না। এই বেহায়াপনার গায়ে হলুদ অনুষ্ঠান অন্য ধর্মের একটা অনুষ্ঠান, এটাকে আমরা আজকে বিবাহের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছি, সম্পূর্ণরূপে এটা অন্য ধর্মের অনুসারীদের কাজ। আপনি দেখেন ইতিহাস পড়েন, কিন্তু আজকে আমরা এই অন্য ধর্মের বিষয়গুলোকে আমরা বিশ্বাস করছি। এরও একটা কারণ আছে, ভৌগোলিক অবস্থানগত কারণ। এখানকার জেনারেশন লোকজন এক সময় অন্য ধর্মের ছিল, তাদের সংস্কৃতিতে আমরা দেখেছি, কিন্তু বর্তমান সময় কিন্তু সেটা না। বর্তমান সময় আমরা মিডিয়ার সন্ত্রাসের দ্বারা আক্রান্ত হয়ে সেদিকে অগ্রসর হচ্ছে। মিডিয়ার মাধ্যমে আমাদের চিন্তা চেতনা মস্তিষ্ককে ধোলাই করা হচ্ছে। আপনার আমার পরিবারকে, আপনার আমার সন্তানকে এই অপসংস্কৃতির দিকে এই মিডিয়ার মাধ্যমে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করছে। মনে রাখবেন, ওই রাসায়নিক অস্ত্র চাইতেও ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে মিডিয়া। রাসায়নিক অস্ত্রের মাধ্যমে আমরা দেখি একটি মানুষ মরে যাচ্ছে, কিন্তু এই মিডিয়ার যে অস্ত্র, এর মাধ্যমে আমি মরে যাচ্ছি না, বরং আমার পরবর্তী সকল জেনারেশনকে মেরে ফেলছি, আমি আমার সম্পূর্ণ সংস্কৃতিকে আমি ধ্বংস করে দিচ্ছি। বিধায় আমাকে বাঁচতে হবে আমার সংস্কৃতি নিয়ে, আমাকে বাঁচতে হবে তাহজিব তামদ্দুম, আমার যে ইসলামের সংস্কৃতি রয়েছে সেটাকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে, কুসংস্কার থেকে বেঁচে পরিপূর্ণ ইসলামের উপর চলার সৌভাগ্য দান করুক। আজ দাওয়াতে ইসলামী এটাই চায়, সকল অপসংস্কৃতি রুখে দিয়ে আমার সবচাইতে বড় পরিচয় যেটা, আমি মুসলমান, এই মুসলমানিত্ব নিয়ে বেঁচে থাকা। কারণ আমি মুসলমান হয়ে জন্ম নিয়েছি, মুসলমান নিয়ে হিসেবে বেঁচে থাকব, আর মৃত্যুর পর আমাকে মুসলমান হিসেবে মাটি দেয়া হবে। অতএব আমি যেন আমার জীবনটাকে মুসলমানিত্বের মাঝে নিজেকে লালিত পালিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মরি জেনু ইমান নিয়ে ইয়া ইলাহ।